এক ভাই প্রশ্ন করেছেন, প্রতিদিন অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে কি মস্তিষ্কের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনার শায়েক থাকতে হবে, প্রত্যেক মুসলমানের শায়েক থাকতে হবে। তিনি যে কয়বার বলেন ওতে বেশি পড়বেন না, বলবেন আমার সময় আছে, সময় আছে অন্য কিছু পড়েন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন, এটা পড়তে হবে তা তো জরুরি না, বেশি পড়লে দেমাক শুকায় যায়, মানুষ পাগল হয়ে যায়, তখন সে খালি নূর দেখে, ওটা তো নূর না, ওর দেমাক শুকায় গেছে আর ও দেখতেছে নূর, আর পাবলিক বুঝছে কামিয়া বেসতে চলে গেছে। জাহালাত শায়েক থাকতে হবে, শায়েক নেই তারাই গুমরা হয়ে যায়। মনে করো আমি এত দেশে চিল্লা দিলাম, এত লোক আমার কাছে মুসলমান হল, আমি কি কম বুঝি নাকি? এ হুজুরা কুয়ার ব্যাং এরা কয় দেশে গেছে আর আমি কয় দেশে গেছি? এই কয়ে যত পুরাণ সাথে ছিল সব গোমরা হয়ে গেছে। বেশি কুরবানি করার কারণে তাকাব্বুর পয়দা হয়েছে, বেশি কুরবানি করার কারণে কি পয়দা হয়েছে? তাকাব্বুর অহংকার পয়দা হয়েছে। অহংকার কন্ট্রোল করবে কেমনে? ওই হাতিয়ার তার কাছে নেই। অহংকার কন্ট্রোল করতে গেলে কোন আল্লাহওয়ালার দরবারে যেতে হয়, কোন খানকায় যেতে হয় যে এটা দূর করা শিখতে হয়, তো খানকা তো যায় নাই কোনদিনও, কারণ তাদের নেতা বলে দিছে চিল্লা দেওয়ার পরে যে শায়েক খোঁজে, হে তবলিক বোঝে নেই, তাদের নেতায় বলে দিতে যে তবলিক করার পরে যে শায়েক খুঁজবে সে তবলিকই বোঝে নি। আমি বললি যে লোক এই কথা বলতেছে সে এলেমই বোঝে নেই, শরীয়ত যে বোঝে নেই, সে বহুত বড় জাহেল, মুরব্বী বনে বসে আছে বহুত বড় জাহেল। আর এক একটা এক জিনিস, দাওয়াত এক জিনিস, তালিম আর এক জিনিস, আত্মশুদ্ধি আর এক জিনিস। তালিমের কাজ তো তবলিগে হবে না, তবলিগে হাফেজ হওয়া যাবে, বুখারি মুসলিম পড়া যাবে, ফতোয়া পড়া যাবে, হ্যাঁ যাবে না? আবার বুখারি মুসলিম পড়ে তবলিগের দ্বারা যে ফায়দা হয়, ইমান মজবুত হয়, আমলের জজবা পায়দা হয়, ওটা বুখারি মুখস্থ করে হবে না, তবলিগে দেখতে হবে। আবার খানকার যে ফায়দা, অন্তর রোগগুলো দূর হয়, অহংকার দূর হয়, হিংসা দূর হয়, রিয়া দূর হয়, এগুলো মাদ্রাসার দ্বারা হবে না, তবলিগ দ্বারা হবে না, মাদ্রাসা দ্বারা হবে না, তবলিগের দ্বারা হবে না, খানকায় দেখতে হবে। প্রত্যেকটা তার মার্কেটে পাওয়া যায়, চাউলের মার্কেটে দেয় যদি আপনি কাপড় খুঁজেন তো লোকেরা কি বলব, এই লোকটি কি পাগল নাকি? পাবনা থেকে আসছে, চাউলের মার্কেটে চাউলই পাওয়া যায়। এদের বুঝতে হবে প্রত্যেকটা আলাদা মেহনত, এই বিল্ডিংটা দাঁড়াইছে কেন, অনেক লোকের মেহনত আছে, রাজমিস্ত্রির মেহনত আছে, রড মিস্ত্রির মেহনত আছে না, তারপরে ই করছে, চুনা লাগাইছে, হ্যাঁ রং মিস্ত্রি ওর মেহনত আছে, গ্রিল মিস্ত্রি তার মেহনত আছে, এরকম আট দশ রকম মিস্ত্রির মেহনত মিলে এই বিল্ডিংটা খাড়াইছে। তাহলে একজন আসে কইল, এই বিল্ডিং দেখতেছেন না, এটা আমি বানাইছি। পাগল কেনা, তুমি কোন একটা সাইট বানাইছ। তো কোন লোক এরকম নেই দিনের সব কাজ আঞ্জাম দিচ্ছে, সবাই একটা সাইট আঞ্জাম দিচ্ছে, সবাই একটা সাইট আঞ্জাম দিচ্ছে, কেউ কমপ্লিট কাজ করতেছে না, কারোর এই শক্তি নেই। আল্লাহ রসুল করে গেছে, এই জন্য মেহনত করলে তাকাব্বুর আসে, এই তাকাব্বুর দূর করার জন্য সহায়ক জরুরি। এই জন্য যত লোক গুমরা হয়েছে পুরানা সাথী বেশি, তাকাব্বুর আসছে, তাকাব্বুর দূর করার কোন ব্যবস্থা নেই। যাদেরকে পুরানা সাথী, পুরানা সাথী এগুলো এমন পুরানা হয়েছে যে একদম জং ধরে গেছে, এটা কোন কাজে লাগবে না। করতে পারি না, হ্যাঁ দশ পনেরো প্রাপ্ত বয়স্কদের জন্য কোল বালিশ ব্যবহার করা জায়েজ, জায়েজ কিনা জানালে উপকৃত হবে। নবী আলাইহিস সালাম থেকে বা কোন সাহাবি থেকে কোল বালিশ ব্যবহার করার কোন প্রমাণ পাওয়া যায় না। কোল বালিশের কোন দলিল হাদিসে পাওয়া যায় না। কোত্থেকে আবিষ্কার হলো এটা? মহিলাদের যখন বয়স হয়, হ্যাঁ সার্ভিস দিতে পারে না, এদিক দিয়ে স্বামী ডিস্টার্ব করতে থাকে, তো স্বামীদের বুঝ দেয় কি দিয়ে এটাতে নিয়ে থাকো, আমি এখন রিটায়ার্ড করে গেছি, আমি এখন রিটায়ার্ড, তুমি এই কোল বালিশ নিয়ে। এইভাবে এটা আবিষ্কার হয়েছে, এটা বেহুদা জিনিস, ঠিক না। পেশাব পায়খানা একসাথে হলে উভয়টা হতে একসাথে পবিত্র হওয়ার উপায় কি? তো সবাই তো একসাথে পবিত্র হয়, হ্যাঁ প্রথম পুরুষ অঙ্গ ধোয়, তারপরে পায়খানার রাস্তা ধোয় নীলাকুলুক করার পরে। প্রশ্ন হলো কি, বোঝা গেল না, টয়লেটের ভিতরে স্ত্রীর সময় হাঁটু না ঢেকে বসলে কি গুণা হবে? হাঁটু ঢাকা ফরজ কোথায়? যেন বিবি ছাড়া অন্য লোক আছে, বিবি ছাড়া সেখানে হাঁটু ঢাকা, কোন লোক নেই, কেউ আসার সম্ভাবনা নেই, দরজা বন্ধ, তাহলে হাঁটু খুলে বসেন, কোন সমস্যা নেই। এক তো নামাজে ঢাকতে হয় হাঁটু, আর স্ত্রী ছাড়া অন্য লোক যদি থাকে, তখন অন্য লোক না থাকলে হাঁটু ঢাকা জরুরি না? একজন জুমার খুতবায় বলেছেন, আল্লাহ তাআলা যদি বান্দা সম্মান বৃদ্ধি করতে চান তবে তিনি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেন। শরীয়তে এই কথার ভিত্তি আছে কিনা? বান্দার সম্মান বৃদ্ধি করতে চায় তবে তিনি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেন, এরকম কোন হাদিস আমার এলেমে আসে নাই? হাদিস এখানে লেখা হয়েছে আল্লাহ মানুষকে মহব্বত করলে জিনিসপত্রের দাম বাড়াই দেয়, দাম তাহলে কমাই দেবে, তাহলে তাতে মানুষের আশ্বাস নেওয়ার, এটা মহব্বতের আলামত, এটা তো গলত কথা। ভাগিনার সাথে তার বিবি ও মা উমরায় যাবে, ভাগিনার সাথে তার বিবি ও মা উমরায় যাবে। প্রশ্ন আছে, ভাগিনার সাথে মামি যেতে পারবে কিনা? ভাগিনার মামি, সে তো ভাগিনার জন্য কি না, মাহরাম না, মামি কেমনে যাবে? আগেটা তো ঠিক ছিল, তার স্ত্রী আর তার বিবি ওইটুকু তো ঠিক ছিল, কিন্তু মামি এসে তো গোলমাল লাগাই দিল, তাপ নষ্ট করে দিল, হবে না। সালাতুত তাসবিহ নামাজ পড়লে আল্লাহ পাক আগের পরের পুরাতন নতুন ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুণা মাফ করে দিবেন। এক্ষেত্রে ভবিষ্যতের গুণা কি মাফ হবে? ভবিষ্যতটা মাফ হওয়ার কথা এখানে নেই, ভবিষ্যতটা মাফ হওয়ার কথা নেই, ওটা আরাফার, আরাফার রোজা আছে না, জিলহজের 9 তারিখ ওইখানে আছে। এক বছর পিছনের গুণা আর এক বছর সামনের গুণা, ওই রোজা দ্বারা কি হয়, 2 বছরের গুণা মাফ হয়। কিন্তু সালাত ও তাসবিহ ব্যাপারে এরকম কথা নেই। কোন ব্যক্তি কি মোবাইলে তার স্ত্রী মেয়ে বা মায়ের ছবি রাখতে পারবে? কারো ছবি রাখতে পারবে না, কোন জানদারের ছবি রাখতে পারবে না, যার ছবি রাখুক গোনা হবে, ছবি সংরক্ষণ করা যায় না। সবে বরাত, বরাত না বারাত, শব্দটা কি বারাত? সবে বারাতে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে অনেক আগ থেকে ঈশার নামাজের পরে 45 মিনিট বা 1 ঘন্টা আলোচনা হয়। এই যে ঈশার নামাজের পরে কিছুক্ষণ আলোচনা করা হয়, তা বেদাতের অন্তর্ভুক্ত হবে কিনা? অনেক আগের থেকেই ঈশার নামাজের পরে 45 মিনিট বয়ান হয়, কিছুর বয়ান হয় তো করণীয়, তো একদিন বয়ান করলে শেষ হয়ে গেল। এখানে বলা হচ্ছে যে অনেক আগ থেকে, মানে 10-15 দিন আগ থেকে, 10-15 দিন আগ থেকে সবে বরাত বুঝাইবে, এত হাদিস তো নেই। এটা জুমার দিন বলে দিলে হয়ে গেল, ঈশার পরে তাড়াতাড়ি ঘুমানোর কথা। নবীজি বলছেন কামকাজ সেরে ফেলো, ঈশার নামাজ একটু ভেরি গুড বড়। রাত্রে তিন ভাগের এক ভাগ হইলে রাত্রের ইশার পরে কোনো কাজ রাখবা না, ইশার পরে ঘুমাই দিব। ঈশান নামাজের দ্বারা একটা নূর অর্জন হয়েছে না, নূর শক্তি স্টিম, স্টিমার চলে না, স্টিম দিয়ে ওই নূর দিয়ে সে তাহাজ্জুদের জন্য উঠে যাবে, ফজরের জন্য উঠে যাবে। আর ঈশার পর যে গপ গুজারি করেন, দুনিয়াদারি করেন, তাহলে ঈশান নামাজ দ্বারা যে নূর অর্জন হয়েছিল সব লিক হয়ে গেছে, সব বেরোয় গেছে, পাম নেই, চাক্কা কি নেই, পাম নেই। তাহার যদি ওঠা তো দূরের কথা, ফজরে উঠতে পারবেন না। শরীয়তের নিয়ম ঈশান নামাজ একটু দেরি করে পড়ো, ঈশা পরে কাজ রেখো না। সরকারের আইন অনুযায়ী সিএনজিতে সামনে লোক বসা নিষেধ, এবং সামনে লোক বসলে পুলিশ জরিমানা করে, কিন্তু প্রয়োজনের তাগিদে সরকারের আইন অমান্য করে সিএনজিতে সামনে বসা জায়েজ হবে কিনা। সরকার যে সমস্ত আইন জনগণের কল্যাণে করে, জনগণের এই যে ট্রাফিক থাকে না চৌ রাস্তা, কোনদিক গাড়ি বন্ধ রাখে চালু রাখে, দেখি সরকারের লাভ না জনগণের লাভ? অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে না। সরকার যে সকল আইন জনগণের ফায়দার জন্য করে এবং সেটা শরিয়াতের বিরুদ্ধে না, শরিয়াতের কোন আয়াত বা হাদিসের বিরুদ্ধে না, ওই আদেশগুলো মানা জরুরি, সরকারের ওই আদেশগুলো মানা জরুরি। সিএনজিতে সামনে বসতে মানা করছে কার সুবিধার জন্য? জনগণের। সামনে আরেকজন বসলে ড্রাইভার বেচারা এই গাড়িটা ঠিক মতো কন্ট্রোল করতে পারবে না, পাশে মানুষ থাকার কারণে ঘুরাইবো কার গায়ের মধ্যে? ঘুরাইতে গেলে হাত ঘুরাইতে হবে, হাত ঘুরানোর জায়গায় তো নেই, তখন অ্যাক্সিডেন্ট করবে। এই অ্যাক্সিডেন্টে বাঁচানোর জন্য এই আইনটা করছে, তাদের এটা মানতে হবে, না মানলে গুনাহ হবে। এক ভাই ব্যাংকে চাকরি করে সেই উপার্জিত টাকা দিয়ে এবং আরো কিছু টাকা ব্যাংক থেকে সুদ নিয়ে জমি ক্রয় করে, পরবর্তীতে আবার সুদের টাকা নিয়ে বাড়ি করে। প্রশ্ন, তার বাড়ি ভাড়া ইমাম খতিব সাহেবদের জন্য হালাল কিনা? যদি ইমাম খতিবরা জানতে পারে বা মসজিদ কমিটি, এর টাকা নিবে না, এই বাড়ি তো হয় নাই, ব্যাংকে চাকরি করছে, ওই টাকাটা হালাল না। ব্যাংকে চাকরি করার ইসলামী ব্যাংক হোক, ওর বেতন হালাল না। বলে ইসলামী, কিন্তু ইসলামী তরিকায় করে না। যেমন আপনি বাড়ি বানাই দিচ্ছেন, আপনার রড দরকার, ইসলামী নিয়ম কি জান? প্রাথমিক আলোচনা করে আসেন, প্রাথমিক আপনারা কত দাম টাম রাখবেন আলোচনা করে আসলে, এরপরে ব্যাংকওয়ালা তার লোক দিয়ে আপনি যে রড চাচ্ছেন ওই রড কিনবে, কিনে নিজের আয়ত্তে নেবে, বুঝতেছেন? আয়ত্তে নেওয়ার পরে আপনাকে ডাকাবে, আপনাকে ডেকে কেনা বেচা ফাইনাল করবে, আমার এই পরিমাণ রড আমার কাছে আছে, আপনি যদি নেন তো আমার তো 90,000 করে পড়ছে, আপনি তো 2 বছরের কিস্তিতে দিবেন, আপনি 95,000 টাকা করে দিবেন আমাকে, আলাপ করবে, আপনিও মানলেন, ঠিক আছে, এখন আপনি রড নিয়ে বিল্ডিং করেন। প্রথম ব্যাংক কিনল, কিনে তার দায়িত্ব নিল, তারপরে আপনার সাথে বসে ফাইনাল করলো দাম দস্তুর, তারপর আপনি নিয়ে বিল্ডিং করলেন, তখন আপনার যে লাভটা নিল এই লাভটা হালাল, কিন্তু কোন ইসলামী ব্যাংক তা করে না। তারা কি করে, আপনি বাড়ি বানাইছেন তো, কি রড কিনবেন, কোন দোকান থেকে কিনবেন, এগুলো বলেন, ওরা সেই দোকানের নামে আপনার কাছে একটা চেক দিয়ে দেবে, চেক দিয়ে দেবে, চেক এই 10 লাখ টাকা চেক নিয়ে দেন, দিয়ে আপনি মাল নিয়ে দেন। তো এখানে দরকার ছিল শরীয়তে দুটা বেচা কিনা, একটা ব্যাংক করবে দোকানদারের সাথে, আর একটা ব্যাংক করবে আপনার সাথে, দুটা বেচা কেনার দরকার ছিল। এখানে কয়টা করলো ব্যাংক, একটা, আপনাকে চেক দিয়ে দিল, আপনি দোকানে চেকটা দিয়ে রড নিয়ে বাড়ি চলে গেলেন, করে তারা লাভ দিয়ে দিলেন। এত লাভ দেওয়া হয় নাই, কি দেওয়া হয়েছে, সুদ দেওয়া হয়েছে, সুদ। ইসলামী ব্যাংকগুলোতে খবর নেন তারা কি করে, এদেশে কোন ইসলামী ব্যাংক যে হয় নাই, আমরা যে বলি এদেশে কোন ইসলামী ব্যাংক এখনো হয় নাই, তার কারণ কি? একটা উদাহরণ দিলাম, আরো অনেক কারণ আছে, অনেক কারণ আছে, এটা একটা উদাহরণ, হালাল না। এটার দ্বারা হয়েছে কি, তারা জীবনও সুদের সাথে জড়াইত না, ইসলাম ব্যাংক হওয়ার কারণে ওই লোকগুলো সুদের সাথে জড়াই যেতেছে, যারা জীবনেও টেলিভিশন দেখত না তারা জাকির নায়কের বয়ান শোনার জন্য টেলিভিশন কিনে ফেলছে। জাকির নায়কের দ্বারা ইসলামের কতদূর লাভ হয়েছে আমি জানি না, কিন্তু টেলিভিশন কোম্পানির অনেক লাভ হয়েছে, জাকির নায়ক দ্বারা টেলিভিশন কোম্পানির বহুত লাভ হয়েছে, আর ইসলামী ব্যাংক দ্বারা তারা কোনদিন সুদের সাথে জড়াইত না, তারা জড়াই গেছে, খালি জড়াই নেই, তোবা তোবার সুযোগ নেই। সুদী ব্যাংকে যারা কাজ কাম করে ওরা কিন্তু জানে না আমি ভুল করতেছি, ইসলামের সুদ হারাম করছে, এটা ছেড়ে দিয়ে তোবা করা দরকার, এই অনুভূতি থাকে, কিন্তু ইসলামী ব্যাংকে এই অনুভূতি থাকে না। সে মনে করে আমি তো হালাল মুনাফা খাইতেছি, তবা করবো কিছুর থেকে, খাইতেছে সুদ আর মনে করতেছে হালাল মুনাফা। এটা এর দেশে শুরু করছিল এই জামাত শিবির আল্লাহ, তাদের দেখা দেখি এরা অনেকেই শুরু করছে, কিন্তু যেই শুরু করুন ম্যানেজার জামাত শিবিরতে দিতে হবে, ওরা ইসলামী অর্থনীতির উপরে প্রশিক্ষণ দিছে। তারপরে ইন্টারভিউ দিয়ে নেবেন না, ইন্টারভিউ যখন নেবেন ওদের লোক পাস করবে, তবলিগরা তো কোন ইসলামী অর্থনীতির উপরে প্রশিক্ষণ দেয় নাই, তবলিগে কোন লোক ঢুকতে পারবে না, তা ঢুকবে বিনা যুদ্ধে সব ব্যাংক ইসলামী ব্যাংক জামাত শিবির। বুঝতেছেন আমি কি কই? অটোমেটিক, কোন যুদ্ধ করে লাগতেছে না, লোক তৈরি করছে। ওরা কাজ করে গলত, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলে মশলা বলবে ঠিক। ইসলাম ব্যাংকের যারা ম্যানেজার ফিল্ডে কাজ করতেছে গলত, কিন্তু মাসআলা জিজ্ঞেস করেন ওদের লিফলেট পড়েন তো মাসআলা কি সঠিক? এবার বললো যে না বানাকে সরাসরি টাকা দিয়ে দিস, 12% সুদ বলে মুনাফা, আসল তো সুদ। সরকারি জায়গায় মৌখিক অনুমতি ক্রমে ওয়াকফ ব্যতীত মসজিদ বানাইলে উক্ত মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? ওই এলাকায় যে সরকারি কর্মকর্তা আছে তার কাছ থেকে লিখিত পারমিশন নেওয়া দরকার। লিখিত অনেক সময় দেরি লাগে, সময় লাগে। আপাতত উনি মৌখিক পারমিশন দিয়ে দিলেন, তাহলে ওটা ওয়াকফ মসজিদ হয়ে যাবে। কি হয়ে যাবে? পরে লিখিত করে দেবে, জুমার নামাজ পড়া যাবে। সরকারি জায়গা নির্দিষ্ট সময়ের জন্য লিজ নিয়ে মসজিদ বানাইলে উক্ত মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? আরে জুমার নামাজ তো মাঠেও পড়া যায়, টঙ্গি ময়দানে জুমার নামাজ পড়ে না? অক্ষ নাকি জুমার জন্য অক্ষ লাগে না, যে কোনো মাঠে পড়া যায়, স্কুলের মাঠে পড়ে হয়ে যাবে। মূল শর্ত হলো এদনে আম, এদনে আম মানে যে কোনো মুসলমান আসতে চাইলে আসতে দিতে হবে, যে কোনো মুসলমান আসতে চাইলে আসতে দিতে হবে, একে বলে এজনে আম। এটা হল শর্ত। বিপদের সময় আপনার বাড়ির ছাদেও কি ছাদেও জুমার নামাজ পড়া যায়? ওই তো একসময় আইন করছিল না, দশজনের বেশি আসতে পারবে না মসজিদে। তো বাকিরা কি করবে? নিজের বাড়িতে পড়বে, কেউ আসলে নিষেধ করবে না, সাথে পড়ে নেবে। তাই বলে বুঝে আসছে? সম্ভবত তবলিগ জামাত আসছে, এরকম এলান কানে আসছে আমার। তো দোয়ার পরে আপনারা ওনাদের সাথে বসেন, কিভাবে ওনাদেরকে দিয়ে কাজ নেওয়া যায়, মহল্লা থেকে জামাত বের করা যায়, তার ব্যবস্থা করতে হবে। এই মহল্লা যারা আছেন আপনাদের দায়িত্ব এটা। তবলিগ এই উম্মতের বহুত বড় দায়িত্ব, নবী আর আসবে না, কিন্তু দিন থাকবে এই তবলিগের উচিত। আর দিনের কাজ পরিপূর্ণ হবে তালিম, তাস্কিয়া, আত্মশুদ্ধি, এগুলোর দ্বারা দিনটা পরিপূর্ণ হবে। কিন্তু লোকেরা ঢুকবে, আগে তো ঢুকতে হবে, তারপর না নামাজ পড়বেন, এ ঢুকবে কি দিয়ে? ঢোকার দরজা কি? দাওয়াত। ঢোকার দরজা কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহাম্মদ আলী ওয়ালিদাইয়া ইয়া হাইয়ু ইয়া أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين